মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন ব্র্যাম স্টোকারের কাহিনী অবলম্বনে আজকের গল্প দ্য জিপসি প্রফেসি। The fault, dear Brutus, is not in our stars, but in ourselves that we are underlings. অর্থাৎ আমাদের গ্রহের ফেরে নয়, আমাদের আজকের পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। কিন্তু আমরাও শুধু পরিস্থিতির উপর নির্ভর করে থাকতে রাজি নই। অনিশ্চিত ভবিষ্যৎকে আগে থেকে জেনে নেওয়ার সুযোগ আমরা কেউই হাতছাড়া করতে চাই না। কিন্তু সবসময় কি এর পরিণাম ইতিবাচক হয়? সব সময় ভবিষ্যৎ জানতে পারলেই কি আমরা ভবিষ্যৎ গুছিয়ে নিতে পারি? এ প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। বরঞ্চ চলুন নববিবাহিত দম্পতি জন আর মেরি কনসিডাইনের ভাগ্যে কি আছে দেখে নেওয়া যাক। মিডনাইট হরর স্টেশনে ব্র্যাম স্টোকারের কাহিনী অবলম্বনে আজকের গল্প দ্য জিপসি প্রফেসি। আরে ভণ্ড হোক আর যাই হোক, একবার গিয়ে দেখে আসতে তো ক্ষতি কিছু নেই। জনের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম। তার চোখ মুখ দেখে মনে হলো আমার প্রস্তাবে সেও রাজি হয়েছে। মাথা নাড়িয়ে সে বলল,
বেশ তো, তাহলে খাওয়া দাওয়া শেষ করেই যাওয়া যাবে না হয়?
খাওয়া দাওয়া শেষ হতে অবশ্য বেশিক্ষণ লাগলো না। দীর্ঘক্ষণ ট্রেন জার্নির পর আমার অমানসিক খিদে পেয়েছিল। শহর থেকে এতটা দূরে জল জঙ্গলের মাঝে খিদেটা এমনিতেই দিব্যি চনমনিয়ে ওঠে। সেই সাথে যোগ হয়েছে জনের স্ত্রী মেরির হাতের সুস্বাদু রান্না। ফলে ডিনার সেরেই জিপসি ক্যাম্পের উদ্দেশ্যে দড়িঘড়ি বেরিয়ে পড়লাম আমরা। মেরি যেতে রাজি হলো না, বাড়িতে নাকি হাজার রকম কাজ রয়েছে তার। আমাদের সাথে বাগানের শেষ প্রান্ত অবধি হেঁটে এলো সে। তারপর জনের পিঠে একটা টোকা দিয়ে হাসি মুখে বলল,
জিপসি মেয়েগুলো শুনেছি খুব একটা সুবিধের হয় না, দেখো বাবা তাদের পা দিয়ে ফেলো না আবার।
এই খবরটা কি করে জানলে?
মেরির দিকে তাকিয়ে হাসলো জন।
না জানার কি আছে, যারা হাত দেখে মানুষের ভাগ্য বলে দিতে পারে তাদের কাছে কিছু অসম্ভব নাকি?
ধুর, ভাগ্য না ছাই, একটা মানুষের দিকে ভালো করে তাকালে তার সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া যায়। এই যেমন ধরো, তোমার সম্পর্কে আমার না জানা অনেক কিছু এখন আমি বলে দিতে পারি।
তাই নাকি, বলো দেখি।
জন মুচকি হাসে, তারপর চারিদিকে একবার তাকিয়ে নিচু গলায় বলে,
কিচেনে বোধহয় ডিম ভাজতে দিয়ে এসেছিলে।
কি করে জানলে?
মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু উত্তরের অপেক্ষা না করেই আচমকা ডুকরে ওঠে সে।
এ বাবা, গেল 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 গেল, আমার সব পুড়ে গেল, আমারও যেমন আক্কে। আচ্ছা শোনো, জেরানের খেয়াল রেখো কেমন, ও তো এখানে নতুন, আর আর ফিরতে দেরি করো।
কথাগুলো ক্রমশ কিচেনের দিকে মিলিয়ে গেল, আমরাও হাসি মুখে চলার দিকে পা বাড়ালাম। সকালের আলো এতক্ষণে ফিকে হয়ে এসছে, বিকেলের শান্ত ঝিরঝিরে হাওয়ায় মখমলের মতো রোদ খেলা করছে। তার মাঝেই জন আর মেরি কনসিডাইনের ছোট বাড়িটা এক টুকরো পাখির বাসার মতো মনে হচ্ছে। আমার বন্ধু জন কনসিডাইনের জীবনটা অত্যন্ত সাদামাটা। সে কলেজ জীবন থেকেই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে সচরাচর জড়াতে দেখিনি তাকে। একমাত্র ব্যতিক্রম দেখেছিলাম শুধু মেরি উইনস্টনের বেলায়। সে ছিল বনেদি পরিবারের একমাত্র মেয়ে, আর জন তখন অখ্যাত পাড়াগে উকিল। না ছিল তার টাকা পয়সার জোর, না ছিল ঠাকবাক, ফলে প্রথম দিকে মেরির মা বাবা কিছুতেই মেনে নিতে চায়নি তাকে। মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বিলেতে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিলেন তার। ভেবেছিলেন এতগুলো দিন দূরে কাটালে ভালোবাসার টানও কমে আসবে, কিন্তু ফল হলো ঠিক উল্টো। তাদের টান দিন দিন কমে আসার বদলে আস্তে আস্তে বাড়তেই থাকলো। অবশেষে মেরি বিলেত থেকে ফেরার পর মিস্টার আর মিসেস উইনস্টন নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিলেন। তারপর থেকে মাস কয়েক কেটেছে, শহর থেকে বেশ খানিকটা দূরে ছোট একটা কটেজ কিনে নির্বিঘ্নে সংসার করছিল তারা। তার মাঝে আজ সকালেই এসে উপস্থিত হয়েছি আমি অর্থাৎ জেরাল্ড বার্লি। সত্যি কথা বলতে কি, কলেজে একসাথে পড়ার সময় মেরি উইনস্টনের পানি প্রার্থী যে আমিও ছিলাম না তা নয়, কিন্তু ওই যে হয় বন্ধুর জন্য আত্মবলিদান। আপাতত সপ্তাহখানেক এখানে না কাটিয়ে লন্ডন ফিরছি না আমি। জিপসি ক্যাম্পটা কটেজ থেকে বেশি দূরে না। আমার আর জনের দুখানা সিগারেট শেষ হওয়ার আগেই রং বেরঙের তাঁবুগুলো চোখে পড়ল। আজব জাতি জিপসিরা, পারমানেন্ট ঘরবাড়ি বা থাকার জায়গা এদের নেই বললেই চলে। বেদুইনের মতো এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে ঘুরেই জীবন কাটিয়ে দেয় এরা। সেই সাথে সঞ্চয় করে নানা রকম আজগুবি ক্ষমতা। এদের কেউ মুখের ভিতর দিয়ে লোহার গরম রড ঢুকিয়ে দিতে পারে, কেউ তারের উপর দিব্যি হেঁটে চলে বেড়াতে পারে, আবার কেউ হাতে তালু দেখে গড়গড় করে ভবিষ্যৎ বলে দিতে পারে। জলার এক প্রান্তে এমনই একদল জিপসি এসে ঘাঁটি গেড়েছে কিছুদিন হল। গোটা মাঠ জুড়ে ছোটোখাটো একটা মেলা বসেছে যেন। রং বেরঙের তাঁবু আর তার সামনে কিম্ভূত জামাকাপড় পরা জিপসি ছেলেমেয়েদের কি হোমবিতম্ব। হঠাৎ একটা তাঁবুর দিকে তাকিয়ে থমকে গেল জন। আমার কনুইটা চেপে ধরে সেদিকে আঙুল দেখিয়ে বলল,
ওই দেখো সাক্ষাৎ ভাগ্য দেবতা নেমে এসছে।
আমি সেদিকে তাকিয়ে দেখলাম তাঁবুর গায়ে হরেক রকম জবরজং লেখা ঝোঁকার মাঝে প্রফেসি শব্দটা দেখা যাচ্ছে, অর্থাৎ ওই তাঁবুতে ভাগ্য গণনা চলছে। ব্যাপারটায় আমারই আগ্রহ ছিল বেশি, বললাম চলো তাহলে কপাল ঠুকে দেখাই যাক কি আছে। একগাল হেসে বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে গেল জন, পিছন পিছন আমিও। তাঁবুর ঠিক সামনেই অল্প বয়সী একটা জিপসি মেয়ে দাঁড়িয়েছিল। জনকে দেখেই একটা হাত পাড়িয়ে দিল সে। জন কি বলবে বুঝতে পারল না। হাতটা আর করে বাড়ানো নয়, অর্থাৎ হ্যান্ডশেক করতে চাইছে না মেয়েটি। আমি তার কাঁধে খোঁচা দিয়ে বললাম, আরে কটা টাকা হাতে গুঁজে দাও আগে। জন পকেট থেকে কয়েকটা খুচরো কয়েন বের করে তার হাতের উপর রাখলো, সাথে সাথে বিদ্যুতের মতো হাত সরিয়ে নিল মেয়েটি। অর্থাৎ সে ধাতু ছোঁয় না, কাগজের টাকা চাই তার। জনের মুখের এক কোণে বাঁকা হাসি ফুটে উঠল।
দেখো বাবা, কাগজের টাকা পছন্দ না হলে ব্যাংক চেক চেয়ে বসবে না তো। হ্যাঁ,
আমি পিছন থেকে বললাম, আরে যা চাইছে দিয়ে দাও, দেখাই যাক না কি করতে পারি। জন আবার পকেটে হাত ঢুকিয়ে একটা নোট বের করে বলল,
বেশ বলছো যখন দিলাম, এবার দেখো দেখি হাতখানা, টাকা পয়সার কথা কি বলছে সেইটাই আগে দেখো না।
ছোট মেয়েটা আলতো করে তুলে ধরলো জনের ডান হাতখানা, চোখের সামনে রাখলো, আর সাথে সাথে আমাদের দুজনকে অবাক করে দিয়ে একটা আর্তচিৎকারে পিছনে ছিটকে পড়ল সে। মনে হলো যেন জনের হাত থেকে বিদ্যুৎ প্রবাহ প্রবেশ করেছে তার শরীরে। আমাদের দিকে আর একবারও ফিরে তাকালো না সে। এক নিঃশ্বাসে দৌড়ে উধাও হয়ে গেল তাঁবুর ভিতরে।
চাপ বাবা, আরে হলোটা কি?
অবাক হয়ে আমার দিকে তাকালো জন। আমি নিজের বিষয়টা কাটিয়ে বললাম, মনে হচ্ছে ভয়ানক কিছু দেখেছে তোমার হাতে।
আমার হাতে ভয়ানক?
মেয়েটার মিলিয়ে যাওয়া পথের দিকে এক দৃষ্টে চেয়ে থাকলো সে। চিৎকারে আশেপাশে লোক জড় হয়েছে, তারা তাঁবুর ভিতরে উঁকি ঝুঁকি মারতে লাগলো। মিনিট খানেক পরে ভিড়টা এক পাশে সরে গিয়ে রাস্তা করে দিল। জন ফিসফিস করে বলল,
রানিমা আসছেন মনে হয়, স্পেশাল কেস না হলে তো ইনি দেখেন না।
পর মুহূর্তেই বিশাল চেহারার এক মাঝবয়সী মহিলাকে তাঁবু থেকে বেরিয়ে আসতে দেখা গেল। এনার জামা কাপড় আরও কিম্ভূত ধরনের, আলখাল্লার মতো সবুজ ঝুলের গোটা কাপড়, কোমরে সেই একই রকম কাপড়ের বেল্ট, তার উপরে রং বেরঙের চাবি জাতীয় কিছু ঝুলছে। তো দশাসই চেহারার এই রানিমা এসে দাঁড়াতেই চারিদিকের হট্টগোল এক নিমেষে থেমে এলো। মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো জিপসি ক্যাম্প জুড়ে।
কই দেখি হাতটা?
রানীমার গলা শান্ত, অথচ এমন গম্ভীর গলা এর আগে শুনিনি আমি। সেজন্যই কিনা জানি না, বাধ্য স্কুল ছাত্রের মতো জনের ডান হাতটা উঠে এলো। নিষ্ফলক চোখে হাতের আঁকা বাঁকা রেখাগুলোর দিকে কিছুক্ষণ এক টানা তাকিয়ে রইলেন তিনি। মনে হলো যেন শুধু চোখ দুটোই খোলা আছে তার, আসলে ঘুমিয়ে পড়েছেন। একটু পরে ধীরে ধীরে চোখের পাতা নেমে এলো তার। জনের মুখের দিকে তাকিয়ে আগের মতোই শান্ত গলায় রানীমা বললেন,
তোমার হাত তো বলছে তুমি সাহসী।
জন বোকার মতো তাকিয়েছিল, বলল,
হ্যাঁ মানে হবে হয়তো।
তাহলে নিজের ভালোর জন্য যা করার দরকার করতে পারবে?
কি কি করতে বলছেন?
তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো?
বাসি।
তাহলে এই মুহূর্তেই তার থেকে দূরে কোথাও চলে যাও, এত দূরে চলে যাও যাতে সে তোমার ধারে কাছে আসতে না পারে।
কথাগুলো শুনতে শুনতে জনের মুখ শক্ত হয়ে উঠল। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে নিচু গলায় ধন্যবাদ বলে বেশ খানিকটা দূরে সরে এলো সে। আমি আবার বাধা দেওয়ার চেষ্টা করলাম তাকে, টাকা যখন দিয়েছো তখন শুনেই যাও না হয় ব্যাপারটা। আমার কথাগুলো তার কানে পৌঁছানোর আগেই রানীমা চাপা গলায় গর্জন করে উঠল,
যেতে দাও ওকে।
জন ঘুরে দাঁড়ালো, তার বাঁকা ভুরু আর শক্ত চোয়াল স্পষ্ট রাগ আর অভক্তির ইঙ্গিত দিচ্ছে। আমার দিকে তাকিয়ে সে বলল,
টাকা তো দিয়েছিলাম ভবিষ্যতে আমার কপালে কি আছে সেটা দেখার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য দিয়েছিলাম কি?
রানীমার চোখ কিন্তু তার দিক থেকে সরেনি, একই রকম শান্ত দৃষ্টিতে একটানা তাকিয়ে আছেন জনের দিকে। ধীরে ধীরে তার মুখে কথা ফুটল,
সত্যি জানতে চাও কি আছে তোমার হাতে?
বলে তিনি আর উত্তরের অপেক্ষা করলেন না, আগের মতোই তুলে ধরলেন জনের হাতখানা। এবার কিন্তু তার চোখ দুটো বন্ধ, চোখের পাতাগুলো তির তির করে নড়ছে, যেন তার আঁখি পল্লবেই ছায়া ছবির মতো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন রানীমা। ছাড়া ছাড়া কয়েকটা শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে।
রক্ত, হাত থিমকি দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত, খুন।
এই শেষ শব্দটা আমাদের দুজনকেই স্তম্ভিত করে দিল। এরপরে কি শুনব ভাবছি, এমন সময় চোখ খুলে জনের হাতখানা ছেড়ে দিলেন রানীমা।
এই হাত কোন খুনির হাত?
মানে আমি খুন করব? কিন্তু কাকে?
তোমার স্ত্রী মেরি কনস্টাইনকে।
কথাটা বলে আর দাঁড়ালেন না রানীমা, ধীর পায়ে হেঁটে তাঁবুর ভিতরে ঢুকে পড়লেন তিনি। আমরা দুজনেই নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আধ মিনিট। আমি কথা বললাম প্রথম,
ব্যাপার কি বলো তো, চুপচাপ হয়ে গেল কেন? কথাগুলো বিশ্বাস করলে নাকি? না, বিশ্বাসের তো প্রশ্নই ওঠে না, তো আমি ভাবছি অন্য কথা।
কি বলো তো,
এই মহিলা মেরির নামটা জানলো কি করে?
সেটা তেমন কঠিন কিছু না, তোমাদের বাড়িটা তো যাওয়া ছিল বেশ বিখ্যাত, তাছাড়া তুমি উকিল মানুষ, স্থানীয় লোকজন তোমার খোঁজ রাখে বই কি?
তা একদিক থেকে ঠিকই বলেছো, কিন্তু
আমি হাসলাম, কিন্তু খুনের ব্যাপারটা নিয়ে ভাবছো তাই তো?
যাই বলো, মহিলার হাবে ভাবে কি যেন একটা আছে, সহজে কিন্তু অবিশ্বাস করা যায় না।
ওই আর তাতেই তুমি ভড়কে গেলে।
যেভাবে চোখ বন্ধ করে গড়গড় করে বলে গেল তাতে মনে হলো ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছে। আচ্ছা জেরাল্ড, একটা কথা রাখবে আমার?
হ্যাঁ বলো না।
প্রফেসির কথাটা মেরিকে বলার দরকার নেই, বুঝতেই পারছো ও একটু বিশ্বাসী আর কি।
বেশ বলবো না। আরও কতগুলো তাঁবুতে ঘোরাফেরা করে আমরা ফেরার পথ ধরলাম। এতক্ষণে জলা জমিটার উপরে সন্ধ্যের অন্ধকার নেমেছে, ঘাস বন থেকে ভেসে আসা ঝিঁঝির শব্দ আর দূরে তক্ষকের ডাকের মধ্যে কেমন যেন চাপা আশঙ্কা লুকিয়ে আছে। টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগলাম দুজন। মনে হলো আগের থেকে আরও গম্ভীর হয়ে পড়েছে জন। তাকে সচরাচর এত কম কথা বলতে শুনিনি আমি।
আবার কি ভাবছো বলো তো?
না, ভাবছি মেরিকে কথাটা বলেই দেব। আমি তো কোনোদিন কিছু লুকাইনি ওর থেকে।
আমি এবার তার পিঠে একটা হালকা চাপড় মেরে বললাম, তুমি এখনো সেই প্রফেসি নিয়েই পড়ে আছো, আরে ভেবে নাও ওটা একটা প্র্যাকটিক্যাল জোক।
তা কি করে হয়, খামুকে একটা অচেনা জিপসি মহিলা আমার সাথে মজা করতে যাবে কেন? আর একটা ব্যাপার লক্ষ্য করেছ
কি? জনের গলায় ভয়ার্ত ভাবটা ক্রমশ বেড়ে উঠছে।
সাধারণ জ্যোতিষীরা ভাগ্য গণনা করে খারাপ কিছু পেলে সাধারণত সেটা যাতে না ঘটে তারও একটা উপায় বাতলে দেয়। এই মহিলা কিন্তু সেরকম কিছুই করলেন না, শুধু বললেন যা ঘটবার সেটা ঘটবেই, তুমি বা আমি চাইলে কিছু বদলাতে পারবো না।
আমি আর কিছু বললাম না। তার একটা কারণ হলো যে আমরা কটেজের সামনে এসে পড়েছি। ভিতর থেকে পিয়ানোর আওয়াজ শুনে বুঝলাম মেরি কাজকর্ম সেরে এখন বাদ্যযন্ত্রে মন দিয়েছে। আমাদের পায়ের শব্দে কিনা জানি না একটু পরেই সেটা থেমে গেল। আমরা ভিতরে ঢুকে এলাম। পিয়ানোর উপরে রাখা খোলা নোটবুকের দিকে তাকিয়েছিল মেরি। জানলার বাইরে থেকে আসা উজ্জ্বল নীল আলো এসে পড়েছে তার বুকে। চোখের কোণায় এক ফোঁটা জল তিরতির করে কাঁপছে। জন তার চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াতেই চটকা ভাঙল তার। পিছন ফিরে তাকাতেই মৃদু হাসি খেলে গেল তার মুখে, সেই সাথে তাড়াতাড়ি মুছে নিল চোখের জলটা। জন একটা হাত তার দিকে তুলে ধরে বলল,
দাঁড়াও, আমার কাছে আসার আগে একটা কথা বলার আছে তোমাকে।
কি বলো তো?
মেরিকে দেখে মনে হলো সে বেশ কিছুটা অবাক হয়েছে। জন চুপ করে কি যেন ভাবতে লাগলো। শেষে আমিই মুখ খুললাম।
জিপসি ক্যাম্পে এক জ্যোতিষী বলেছে যে ওর হাতেই তুমি খুন হবে।
মানে কি বলছো তুমি?
আমার দিকে বেশ খানিকটা এগিয়ে এলো মেরি, অথবা বলা যায় জনের দিক থেকে সরে এলো।
আরে তোমরা দুজনেই ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো, সামান্য একটা প্রফেসি।
আমার কথাটা ঘরের চার দেওয়ালের মাঝে ধাক্কা খেয়ে মিলিয়ে গেল। আমি ছাড়া ঘরের বাকি দুটো মানুষ যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিরকম যেন অস্বস্তি হতে লাগলো আমার। সেটা কাটাতেই বললাম,
আচ্ছা সত্যি করে বলো তো, এসব তোমাদের দুজনের প্ল্যান নয় তো? মানে আমাকে বোকা বানানোর জন্য আমি কিন্তু বিশ্বাস করিনি, আগে থেকে বলে দিলাম।
ওকে তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে।
মেরির গলার স্বর ঠান্ডা। এই প্রথম আমার অস্বস্তিটা কেটে গিয়ে ভয় লাগতে শুরু করেছে। যে মেরিকে আমি কলেজ জীবনে চিনতাম তার সাথে এই মহিলার কোনো মিল নেই। ভাগ্য গণনা বা তন্ত্রমন্ত্রে মানুষের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু তাই বলে এক ভব ঘুরে জিপসির গণনায় ভালোবাসার মানুষকে ভাবে ছেড়ে চলে যেতে পারে তেমন মেয়ে মেরি ছিল না। যাই হোক, আমরা আর কথা বাড়ালাম না, দুজনেই ঘরের বাইরে পা রাখলাম। মেরি নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সন্ধেটা দুজনে গল্প করে কাটালাম। রাতের দিকে আমি গেস্ট রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ছোটখাটো ঘটনা একসাথে ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। এমনিতে জ্যোতিষশাস্ত্রে আমার বিশ্বাস নেই, আবার তেমন একটা অবিশ্বাসও করি না। এত দেশ ঘুরে বেড়াবার ফলে জিপসিদের যে আশ্চর্য কিছু ক্ষমতা জন্মায় এ কথা মেনে নিলেও, একটা মানুষের হাত দেখে তার ভবিষ্যতের কথা চোখ বুঝে গড় গড় করে বলে যাওয়া যায় এ বিশ্বাস আমার হয় না। কিন্তু তার থেকেও আশ্চর্যের হলো মেরি বা সেটা বিশ্বাস করলো কি করে? এতদিন অবধি জন তাকে যেভাবে ভালোবেসেছে তাতে আমার চোখে অন্তত কোনো খামতি ধরা পড়েনি। অবশ্য মাস ছয়েক ওদের সাথে কোনো যোগাযোগই ছিল না আমার। তার মধ্যে যদি কিছু ঘটে থাকে
কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ পরে জানি না ঘুমটা ভেঙে গেল। মনে হলো আমার ঘরে এই মুহূর্তে কেউ আছে। উঠে বসতে গিয়ে বুঝলাম আগন্তুক বিছানায় আমার পায়ের কাছেই বসে আছে। আমাকে উঠে বসতে দেখে তার গলা ভেসে এলো,
"সেরান, সেরান শুনছো?"
"মেরি কনসিডাইন." আমি অবাক হয়ে গেলাম, এত রাতে আমার ঘরে! ঘুমের ভাবটা আকস্মিক উত্তেজনায় কেটে গেছে। জিজ্ঞেস করলাম, "মেরি, কি ব্যাপার বলো তো? জন কোথায়?"
"ঘুমাচ্ছে, আমার তোমার সাথে কিছু কথা আছে."
"আলোটা জ্বালো আগে, এত রাতে এভাবে?"
"না না, আলো জ্বালতে হবে না, আমি আমি কিছু কথা বলেই চলে যাব। আমাকে আমাকে তুমি বাঁচাও ভাই."
শেষ কথাটা বলে সে আমার পায়ের গোড়ালি খামচে ধরল। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম,
"সে হবে না হয়, কিন্তু আগে বলো দেখি, একটা সামান্য প্রফেসিতে এতটা ঘাবড়ে গেলে কেন তুমি?"
খানিক পরে কাটা কাটা কয়েকটা শব্দ ভেসে এলো।
"গতকাল আমি নিজে জিপসি ক্যাম্পে গিয়েছিলাম."
"হ্যাঁ, তাই নাকি? তা জন জানে সে কথা?"
"না, তাকে না জানিয়ে গেছিলাম."
"বেশ, তারপর?"
"রানিমাকে দিয়ে আমিও ভাগ্য গবেষণা করিয়েছি."
"তো কি বললেন রানিমা? আমি কি দেখলেন?"
একটুক্ষণ চুপ করে থেকে মেরি উত্তর দিল,
"দেখলেন আমি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছি, আর ছুরি হাতে, আমার পাশেই দাঁড়িয়ে আছে হাততাই
জন."
"হ্যাঁ."
আমি আর কিছু বললাম না। সত্যি বলতে কি বলবো বুঝতে পারলাম না। শুধু এটুকু বুঝতে পেরেছি আন্দাজে ঢিল ছোড়েননি রানিমা। যদি না তার গণনা ভুল হয়, তাহলে নববিবাহিত এই দম্পতির জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। যদি তাই সত্যি হয়, তাহলে আমার কিছু করার নেই তাতে। আমাকে চুপ করে থাকতে দেখে মেরি বলল,
"তুমি তুমি যত তাড়াতাড়ি পারো ওকে নিয়ে চলে যাও এখান থেকে."
কথাটা বলে উঠে গেল সে। আমি কিছু বলার সুযোগ পেলাম না। বাকি রাতটা আর ঘুম এলো না আমার। দূরে জিপসি ক্যাম্প থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে। দেশি মদ খেয়ে সবাই একসাথে নাচছে তারা। বেশ বুঝতে পারছি আমার পাশের ঘরে দুটি প্রাণীর চোখেও ঘুম নেই।
পরদিন সকালে কিন্তু দুজনের হাবে ভাবে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম না। তারা নিজেদের মধ্যে কিছু মানিয়ে নিয়েছে, না আমি সামনে আছি বলে অভিনয়টা করছে, তা বুঝতে পারলাম না। বাইরে বেরিয়ে দেখলাম বাগানে গোলাপের চারার তদারকি করছে জন। কাল রাতের দিকে নাকি সামান্য ঝড় হয়েছে, তাতেই নুয়ে পড়া চারা গাছগুলোর পরিচর্যা করছে। মেরিকে চোখে পড়লো রান্নাঘরে, চায়ের জল গরম করছে সে। আমাকে দেখে ম্লান মুখে একগাল হাসলো। আমি বাগানের দিকে নেমে এলাম। জনের মুখ কিন্তু ভার। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
"ব্যাপার কি হয়, সাত সকালে মুখ বেজার কেন?"
"আর বলো না, এত আগাছা হয়েছে যে না কাটলেই নয়। এদিকে ছুরিগুলো আজ সকাল থেকেই গায়ে হয়েছে, হাত দিয়ে কি আর এসব কাটা যায়?" "তাই
ছুরি?" কথাটা বলতে গিয়েও থেমে গেলাম আমি। বাড়ির সব কটা ছুরির একসাথে গায়েব হয়ে যাওয়ার ব্যাখ্যা আপাতত একটাই।
"হ্যাঁ, ছুরি তোমার কাছে আছে?"
আমি মাথা নাড়লাম, বললাম,
ওই কাল রাত থেকে আমারটাও খুঁজে পাচ্ছি না, ব্যাগের ভেতরেই ছিল।
আমার কথাগুলো শেষ করতে দিল না জন, তার মুখ লাল হয়ে উঠছে ক্রমশ, সেটা সূর্যের তাপে কিনা বুঝতে পারলাম না। কপালের শিরাগুলো অস্বাভাবিক রকম ফুলে উঠছে। আমার দিক থেকে চোখ না ফিরিয়েই উঁচু গলায় ডাক দিল সে,
মেরি একবার এসো এদিকে।
রান্নাঘর থেকে ধীর পায়ে বাগানে নেমে এলো মেরি, জনের সামনে এসে দাঁড়ালো, কথা কিন্তু বলল না।
ছুরিগুলো তুমি লুকিয়ে রেখেছ?
আমি আসলে খুব ভয় পেয়ে।
ভয়
করছে ওঠে জন,
এই তোমার বিশ্বাস আমি খুন করব তোমাকে? দাঁড়াও, আজই আর শেষ দেখবো আমি।
কথাগুলো বলতে বলতেই সে কটেজের ভিতরের দিকে দৌড় দিল, এমন উন্মত্ত অবস্থায় আগে জনকে দেখিনি আমি। সত্যি কথা বলতে কি আমারও কানের পাশ গরম হয়ে উঠল। মেরি একবার ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। কে যেন আমাদের কানের কাছে বলে দিল, রানীমার প্রফেসি ভুল হওয়ার নয়, যা ঘটার তা ঘটবেই। একটু পরেই আবার জনকে কটেজ থেকে বেরিয়ে আসতে দেখা গেল, তবে খালি হাতে নয়, তার ডান হাতে ধরা আছে একটা লম্বা গোর্খা ছুরি। আমি ভালো করেই জানি এ ছুরির এক কোপে একটা আস্ত মানুষ দুখানা হয়ে যেতে পারে। ছুরিটা নিয়ে দ্রুত পায়ে সে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে, আর চোখে বুঝতে পারলাম এক পা করে পিছিয়ে যাচ্ছে মেরি। ভয়ে আমারও দুপা কাঁপছে। সূর্যের তাজা আলোয় জনের ছুরিটা চকচক করে উঠল, আরও খানিকটা এগিয়ে এলো সে। ভয়ে একটা আর্ত চিৎকার করে জ্ঞান হারালো মেরি। এতক্ষণে মেরির ভয়ের কারণটা বুঝতে পারলো জন, বুঝতে পেরেই সে ছুঁড়ে ফেলে দিল হাতের ছুরিটা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, মেরির জ্ঞানহীন শরীরটা গিয়ে পড়লো মাটিতে শব্দ এসে পড়া ছুরিটার উপরেই। তারপরেই রক্তের স্রোত এসে নামলো সিমেন্টের ভেতরে। আমার হাত পা মুহূর্তে অবশ হয়ে এলো।
জেরাম, ফার্স্ট এইড, কুইক!
কথাটা কানে যেতেই শরীরে জোর এনে দৌড় দিলাম কটেজের দরজা লক্ষ্য করে। ফার্স্ট এইড বক্সটা খুঁজে পেতে বেশি সময় লাগলো না। বাগানে এসে দেখলাম মেরির রক্তাক্ত দেহের পাশেই দাঁড়িয়ে আছে জন, ঠিক যেইভাবে রানীমা দেখেছিলেন। আমার হাত থেকে বক্সটা ছিনিয়ে নিয়ে তড়ি ঘড়ি মেরির হাতে ব্যান্ডেজ মারতে লাগলো সে। তার অস্থির কণ্ঠস্বরে অসংলগ্ন কয়েকটা শব্দ শোনা গেল।
তেমন কিছু হয়নি, হাতের কাজটা অনেকটা কেটে গেছে, রক্তটাও বন্ধ হয়েছে আপাতত। তবে যাই হোক, অল্পের উপর দিয়েই গেছে ছুরিটা, আর একটু ভেতর দিকে পড়লে।
দুজনে মিলে তাকে ধরে কটেজের ভিতরে এনে শুইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষার পরে জ্ঞান ফিরল মেরির। সে অবাক চোখে একবার আমার দিকে আর একবার জনের দিকে তাকাতে লাগলো। আমি এক গাল হেসে বললাম, ছুরি রক্ত আর জ্ঞানহীন দেহ মানেই সবসময় খুন হয় না, যেমন দুইয়ে দুইয়ে সবসময় চার হয় না, বুঝলে? তবে তোমার বিয়ের আংটিটা একেবারে ভেঙে গেছে, নতুন একটা বানিয়ে দেবে জন, কি বলো? জন পাংশু মুখে মাথা নাড়ালো। মেরি কি যেন ভেবে বলল,
কিন্তু জেরান, তোমার ছুরিটা তো আমি সরাইনি, কোথায় গেল ওটা?
ওটা আমি তুলে রেখেছি, একজনকে খুন করার আছে।
সে কি কাকে?
আরে রানীমাকে।
আমরা তিনজনেই হেসে উঠলাম একসাথে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস সবসময় মেলে না, ঝড় ওঠে, আকাশ কালো করে আসে, কিন্তু বৃষ্টি নামে না। গ্রহের ফেরেই বলুন আর তাদের পারস্পরিক ভালোবাসার টানেই বলুন, গল্পের শেষও কিন্তু হয় হাসতে হাসতে, মজার ছলে। শুনছিলেন মিড নাইট হরর স্টেশনে ব্র্যাম স্টোকারের কাহিনী অবলম্বনে দ্য জিপসি প্রফেসি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।